বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজকেও একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করব এবং ওই হাদিসে মুবারক থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে তা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নোট করার চেষ্টা করব। এবং আসুন নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই হাদিসে মুবারক থেকে যা শিক্ষা অর্জন হবে আমরা এর উপর আমল করব। কারণ হাদিসে মুবারকার মধ্যে রয়েছে আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে সত্য অন্তরে নিয়ত করা। তো আসুন আমরা সত্য অন্তরে ভালো নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এই অনুষ্ঠান থেকে যা শিক্ষা হবে ইনশাআল্লাহ নিজে এর উপর আমল করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি হাদিসে মুবারকা শ্রবণ করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলতের ব্যাপারে। যেমন আল্লাহর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুহুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের যে হাদিসে মুবারকা নিয়েছি, আসুন সেই হাদিসে মুবারকার দিকে আমরা যাই, দেখি আজকে আমরা কোন হাদিস শ্রবণ করতে পারি এবং কিভাবে আমরা আমল করতে পারি। আসুন আমরা হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাত শ্রেণীর লোক আল্লাহ পাক তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। নাম্বার এক, ন্যায় পরায়ণ শাসক, ইমামুন আদিলুন, যিনি ন্যায় পরায়ণ শাসক হবেন। নাম্বার দুই, ওই যুবক যে আল্লাহ পাকের ইবাদতে বেড়ে উঠেছে এবং তার যৌবনকাল আল্লাহ পাকের ইবাদতে কেটেছে, এই দুই শ্রেণীর লোক। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বললেন, ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর সারাক্ষণ মসজিদের সাথে সংযুক্ত থাকে, এবং বললেন ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এবং সে যখন মসজিদ থেকে বেরো হয়ে যায়, মসজিদ থেকে বের হয় তখন তার অন্তর তার মন মানসিকতা সবসময় এটাই চিন্তা করে আবার কখন সে মসজিদে ফিরে আসবে। নাম্বার চার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, ওই ব্যক্তি যারা একমাত্র আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসে এবং শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই একে অপরের সাথে শত্রুতা পোষণ করে। নাম্বার পাঁচ, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ পাককে স্মরণ করে আর তার চক্ষুযুগল অশ্রু সজল হয়ে যায়। নাম্বার ছয়, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী নারী যখন তাকে আহ্বান করা হয় গুনাহের দিকে, কোনো সুন্দর রমণী, তখন ওই যুবক বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, অর্থাৎ ওই মহিলা থেকে সে নিজেকে এই কথা বলে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। নাম্বার সাত, ওই ব্যক্তি যে এমনভাবে সৎকা করলো, ফাখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু, এমনভাবে সে সৎকা করলো, এমন গোপনভাবে সে আল্লাহর রাস্তায় দান করলো, তার বাম হাত জানলো না তার ডান হাত কি দান করেছে। এই সাত শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতে এই সাত শ্রেণীর লোকদেরকে তাদেরকে জায়গা দেবেন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাকে আরজ করেছি, একটু চিন্তা করে দেখি ওই সাত শ্রেণীর লোক যারা আছেন তাদের মধ্য থেকে আমি আপনি আছি কিনা, তাদের মধ্য থেকে আমি আপনি হতে পারলাম কিনা, তাদের অন্তর্ভুক্ত আমরা হতে পেরেছি কিনা। আর তখনই আমরা অন্তর্ভুক্ত হতে পারবো যখন আমরা জানতে পারবো, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম এই সাত শ্রেণীর লোকের মাধ্যমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আরশের ছায়ার কথা বলেছেন। এই সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়া তাদেরকে দান করবেন। সর্বপ্রথম একটি কথা স্মরণ রাখবেন, একটি সুস্থ সমাজ ও শান্তিপূর্ণ রাষ্ট্র সবাই কাম্য করে। যেন একটি সুস্থ সমাজ ও শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হয়ে যায় এটি সবাই কাম্য করে। একজন রাষ্ট্রনায়ক কিংবা সমাজপতি যতক্ষণ পর্যন্ত ন্যায় নীতিবান হবে না ততক্ষণ সেই ক্ষেত্রে কোনো ধরনের কল্যাণ আশা করা অরণ্যে রোদন মাত্র। যুব সমাজের নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্য সমাজকে সুন্দর করে, সমাজকে ফুটিয়ে তোলে। আর যখন একটি সমাজের বিচারক, একটি সমাজের বিচারপতি, একটি রাষ্ট্রনায়ক সে রীতি নিয়ম রীতি তার বিচার তার ফয়সালা সমস্ত কিছু আদিল ন্যায়পরায়ণ ব্যক্তির মতো হবে না ততক্ষণ পর্যন্ত ওই সমাজে ওই রাষ্ট্রে শান্তির আশা করা, মরুভূমিতে পানির তালাশ করার মতো। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন একটু যদি আমরা চিন্তা করি আজকের বিশ্বের যেই দিকেই আমরা তাকাই, যে দিকেই আমাদের দৃষ্টি পড়ে, আমাদের প্রত্যেকেরই প্রত্যেক ঘরে সমাজে প্রত্যেক ব্যক্তি যেন একটি আওয়াজ সকলের মুখ থেকে আসে যে শান্তি আমরা পাচ্ছি না, আমাদের শান্তি নেই, আমরা শান্তি চাই, শান্তি কোথায় পাব। প্রত্যেক ব্যক্তির একটাই হাহাকার, আমার সমাজে কিভাবে শান্তি আসবে। মনে রাখবেন শান্তি এটি সর্বোচ্চ মানুষের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে নিয়ে রান্নাঘরের রান্না পর্যন্ত প্রত্যেক জায়গাতে যদি আমরা শান্তি চাই, তাহলে প্রত্যেক সমাজপতি, বিচারপতি, রাষ্ট্রনায়ক ন্যায়পরায়ণ হওয়াটা এর কোনো বিকল্প নেই। আর আমরা যে 60টি গুণ এখানে পড়লাম, আমরা জানলাম, তাহলে যদি কোনো রাষ্ট্রপ্রধান ন্যায়পরায়ণ হয়, তাহলে ওই রাষ্ট্রের কোনো অবস্থাতেই দুর্নীতি থাকতে পারে না, ওই রাষ্ট্রে কোনো পরিস্থিতিতেই বিপদ, মানুষ বিপদে পড়লে যাদেরকে রাষ্ট্রের জন্য নিয়োগ করা হয়েছে রাষ্ট্রের হেফাজতে, তাদের কাছে যেতে ভয় করবে না। একটি রাষ্ট্রনায়ক যখন ন্যায়পরায়ণ হবে, তখন মানুষ তার ঘরে, তার সমাজে, প্রত্যেক জায়গাতে শান্তি আসবে। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি আমরা তাকাই, ইনার জিন্দেগির মধ্যে আছে ইনি কেমন ন্যায়পরায়ণ ছিলেন, মানুষ ইনার উপাধিও ছিল, মানুষ ইনাকে উপাধি দিয়েছিলেন আদিল, মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন, মানুষের কাছে সুপরিচিত হিসাবে যাকে জানত আদিল, হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইনি যখন কখনো আরাম করতেন, কিতাবের মধ্যে আসছে ইনাকে মানুষ প্রায় সময় যখন দেখতেন ইয়াকিন করতে পারতেন না, বিশ্বাস করতে পারতেন না একটি রাষ্ট্রনায়ক এরকম হতে পারে, একজন রাষ্ট্র পরিচালক এমন হতে পারে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আমরা দেখি, আমরা দেখতে পারি, আমরা একটু যদি চিন্তা করি বুঝতে পারব যে আসলে সমাজ সেবক যিনি, সমাজ শাসক যিনি, এনাকে কেমন হওয়া চাই, একজন রাষ্ট্র বিচারক কেমন হওয়া চাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি দেখলেন যে ইনি রাস্তার মাঝে সাধারণ মানুষের মতো নিচে শয়ন করার জন্য, ঘুমানোর জন্য বালিশের পরিবর্তে ইট অথবা বালিশ ছাড়া শক্ত জাতীয় জিনিসের উপর ইনি মাথা রেখে আরাম করছেন। যখন জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তিটিকে, তখন যারা ইনাকে চিনে উত্তর দিলেন ইনি হচ্ছেন আমাদের সকলেরই সুপরিচিত খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মানুষ হঠাৎ যখন এই অবস্থাতে দেখতেন, কখনো নিজেকে বিশ্বাস করতে পারতেন না। আর কেউ খুবই সুন্দরভাবে বলেছেন যে আসলে রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসক যখন হয়ে যাবে, তখন তার পরিস্থিতি এমনই হবে যার কোনো সিকিউরিটির প্রয়োজন হবে না, যার কোনো মানুষের ভয় যার অন্তরে থাকবে না, যার উপরে কোনো হামলার ভয় থাকবে না, কারণ ইনি ন্যায়পরায়ণের সাথে, আদিলের সাথে, ইনার আদল এবং ইনসাফের সাথে, আদালিয়াতের সাথে ইনার সমাজকে ইনি পরিচালনা করছে। এই জন্য ইনি খোলা মাঠে, খোলা জমিনে আরাম করতে দ্বিধাবোধ করে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, কারণ এটাই তাকওয়ার নিকটতম পন্থা। হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় পরায়ণ যখন হবে, এই ন্যায় পরায়ণতাই তোমাকে তাকওয়া পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন এভাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, অর্থাৎ তোমরা তোমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল, আর সেই দায়িত্বদের জবাবদাহি তাকেই করতে হবে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের একটি অংশ আমরা শ্রবণ করলাম। খুবই লম্বা একটি হাদিস, আমরা শুধু এতটুকু জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। তো আমরা যদি আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ফরমান আরশের নিচে ছায়া পাওয়ার ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বাদশাহ এর উপর আমল করতে পারি, আসলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সমাজে শান্তি আসবে। মানুষ এখন যদি আমরা তাকাই, মানুষ বিভিন্ন জায়গাতে যায় শুধু একমাত্র শান্তির জন্য, মানুষ তাবিজ নেই, মানুষ দোয়া নেই যেন একটু শান্তি পায়। একজন কবি খুবই সুন্দর বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, শুধু একটি মানুষ আনতে পারে জাতির জাগরণ। জি হ্যাঁ, শুধু একটি মানুষ আনতে পারে জাতির জাগরণ। যদি আমরা চিন্তা করি, আসলে আমাদের জন্য হাদিসে মুবারকার এই একটি অংশ অনেক শিক্ষা রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সলাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে যে বললেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তি আরশের ছায়া তলে ছায়া পাবে, ওই যুবক যে আল্লাহর ইবাদতের মাধ্যমে যৌবন কালকে কাটিয়েছেন। আমরা জানি মানুষের জীবনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, কারণ বিভ্রান্তে ছড়ানো, মানুষের আড্ডায় পড়া, শয়তান সবচেয়ে বেশি যেই সময়ে মানুষের উপর আক্রমণ করে ওই সময়টা হচ্ছে যৌবনকাল। যৌবনকাল মানুষ তার শরীর স্বাস্থ্য সব কিছু, দিমাগ দুনিয়ার দিকে, মন চোখ সব কিছু খুলে দেওয়া হয়, তখন সে তার সংস্পর্শের মাধ্যমেও গুনাহ করাটা তার জন্য খুবই সহজ হয়ে যায়। একসময় মা বাপ যে সন্তানকে ডাক দিত, কিন্তু একটা সময় গিয়ে সন্তানকে ডাক দেওয়া, সন্তানকে শাসন করা যে সময়টা ছেড়ে দেয়, ওইটা হচ্ছে যৌবনকাল। আর ছোট অবস্থায় শিশুকালে মা বাবার আওতাভুক্ত থাকায় অনেক দুষ্টামি থেকে, অনেক গুনাহ থেকে বাচ্চাটা সহজ হয়ে যায়, কিন্তু যখন যৌবনকালের সময়টা আসে তখন কিন্তু বাচ্চাটা সহজ হয় না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আল্লাহর নবীর প্রিয় সাহাবীদের মতন নিজের যৌবনকালকে যদি ইসলামের জন্য, আল্লাহর ইবাদতের জন্য কাটিয়ে দেয়, গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো রাত্রিবেলা জাগ্রত থেকে থেকে সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়া, নিজের নফসকে এমনভাবে কষ্ট দেয় যেন ঘুম না আসে। কোনো কোনো বুজুর্গদের ব্যাপারে এমনও আসছে যে নিজে খুব ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে গিয়ে গোসল করা ইত্যাদি, নিজেকে কষ্ট দিয়ে এরপরে যেন আল্লাহর ইবাদতে মনকে লাগাতে পারে, এভাবে ইনাদের প্রচেষ্টা যখন যৌবনকালের যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগানো হয়, তখন ওই যুবক সমাজের সাধারণ যুবক থাকে না, তখন এমন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার ভুলি বানিয়ে দেয়। ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নৈকট্য দান করে, ওই যুবককে জমানার হোসে পাক হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, ওই যুবককে জমানার শাহজালাল ইয়ামিনি শাহপরান ইয়ামিনি রহমতুল্লাহ তাআলার নামে পরিচিত হয়ে যায়, ওই যুবক খাজা গরিবে নওয়াজ নামে পরিচিত হয়ে যায়। ওই যুবক যদি আমরা বর্তমান সময়ে দেখতে পারি, আলহামদুলিল্লাহ মুর্শিদ আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী বানিয়ে দাওয়াত ইসলামী, আমরা যাকে জানি আলহামদুলিল্লাহ, এই মাদানী চ্যানেল এই দাওয়াত ইসলামী, এই সুন্নতি লেবাস, এই এত সুন্দর চ্যানেল, এত সুন্দর মাদ্রাসা, মসজিদ, কোরআন তেলাওয়াত, আলিম হওয়া, হাফিজ হওয়া, নেককার হওয়া, যুবকদেরকে ইবাদতের দিকে দাবিত করা, ইসলামী বন্ধুদেরকে পর্দার ব্যাপারে জাগ্রত করা, এই ব্যক্তি যার মাধ্যমে এগুলো সম্ভব, এটি হচ্ছে সৈয়দি আমির আহলে সুন্নাত। আর এই আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী যখন নিজের যৌবনকালকে আল্লাহ পাকের ইবাদতের জন্য কাটিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জামানার আমির আহলে সুন্নাত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। হাজারো লক্ষ কোটি হৃদয়ের স্পন্দন, লক্ষ হাজারো কোটি চোখের শীতলতা, মনের প্রশান্তি আল্লাহ তাআলা ওই যুবক ইলিয়াস আত্তার কাদেরীকে মানুষের অন্তরের শীতলতা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা একমাত্র যৌবনকাল আল্লাহ পাকের ইবাদতে কাটানোর বরকতে। তৃতীয় নম্বরে আমরা হাদিসে পাকে শুনলাম, যার অন্তর সারাক্ষণ মসজিদে লেগে থাকে, আর মসজিদে থেকে যদি কেউ বেরো হয়ে যায়, এরপরও পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে তার অন্তরে এটা থাকে, আমার নামাজ পড়তে হবে, আমার নামাজ পড়তে হবে। চতুর্থ নম্বর হচ্ছে, আমরা শুনলাম যে মানুষ মানুষের মধ্যে ভালোবাসা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, একে অপরের সাথে ভালোবাসা হোক দুশ্মনী হোক, এই জন্য যে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ পাক রাজি হবেন, সেই জন্য একে অপরের প্রতি ভালোবাসা থাকা। পাঁচ নম্বরে আমরা শ্রবণ করেছি, হাদিসে পাকে বলেছেন, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ পাককে স্মরণ করে এবং তার চক্ষু যুগল অশ্রু সজল হয়ে যায়, ওই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জিকির, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণের মধ্যে কি মিষ্টতা আছে, যিনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় আল্লাহকে সিজদা করে সেই বুঝতে পারবে আমার মাওলাকে সিজদা করার লুৎফ, মহাব্বত, ভালোবাসা, মাওলার প্রতি সিজদা দেওয়ার মজা, মিষ্টতা কেমন। আমরা মানুষের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমার জন্য একটু শান্তি আসে, আপনাকে বলবো একবার ট্রাই করে দেখেন, আপনি পেরেশানিতে আছেন, আল্লাহ পাকের জিকির করুন, চক্ষু দুইকে বন্ধ করে আল্লাহ পাককে স্মরণ করুন। কারণ আপনি যদি হাকিকতে অন্তরের মধ্যে প্রশান্তি চান, আমরা হচ্ছে মুসলমান, আর মুসলমানের একটি সিফত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বললেন, অন্তরের প্রশান্তি হাকিকতে প্রকৃত পক্ষে যে প্রশান্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বললেন, আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ শুনো, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জিত হয়। সুবহানাল্লাহ। এরপর ষষ্ঠ নম্বরে আমরা পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যুবক যাকে সুন্দর রমণী গুনাহের জন্য দাওয়াত দিবে, কিন্তু সে এই কথা তার অন্তরে চলে আসবে যখন তাকে গুনাহের জন্য দাওয়াত দিবে, সে বলবে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি যদিও এখন গুনাহ করি, কেউ আমাকে না দেখুক, ইন্নী আখাফুল্লাহ, কেউ আমাকে না দেখুক, ক্যামেরা আমার সামনে না থাকুক, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সাত নম্বর যে হাদিসে মুবারাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নীরবে কেউ না দেখার মতো আল্লাহর রাস্তায় সদকা করা, এটিও এই ইরশাদ থেকে, এই বাণী থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবকে দেখছেন, আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাবো একমাত্র আল্লাহর জন্য। সাত নম্বর, আমি আমার সমস্ত কিছু, যাই দান সদকা খৈরাত করি, সমস্ত কিছু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি দান সদকা করব। সুতরাং অবশ্যই দান খৈরাত আল্লাহর রাস্তায় করতে হবে, এবং এটাও নিয়ত থাকতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ডান হাত দিব, বাম হাত জানবে না আমি কি দিচ্ছি। এর মানে হচ্ছে আমি মানুষদেরকে অ্যানাউন্সমেন্ট করে আমার পরিবার সবাইকে দেখিয়ে আমি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে, আমি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমি আমার ইমোর মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষকে যেন এই জন্য বলা বলি না করি, আমি আজকে এটা করেছি যেন মানুষ আমাকে দানবীর বলে, এই কথা যেন না বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এই সাতটি গুণ আমরা যা শুনেছি এগুলো আমাদের সকলকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।